এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 16 নভেম্বর, এক অগ্রহায়ণ এবং ফার্সি 25 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতের সর্বপ্রায় 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearlstudy.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিলেও এখন প্রতিদিনে ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্কে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে আগামী বছর 7 জানুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ উপলক্ষে আওয়ামী লীগের আনন্দ মিছিল এবং বিএনপির প্রত্যাখ্যান নিয়ে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশার রহমান। শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে পত্র পত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান সামরিক শিল্পে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে, কেউ এখানে আগ্রাসন চালানোর চিন্তাও করতে পারে না, বলেছেন প্রেসিডেন্ট রাইসি। গাজা উপত্যকায় আরও 3 ইসরায়েলি সেনা নিহত, জেরুজালেমে 6 ইহুদিবাদী আহত, অব্যাহত রয়েছে দখলদারদের বর্বর হামলা। নির্বাচনে জনগণ ভোট দিলে সেটাই গ্রহণযোগ্য, বলেছেন বাংলাদেশের আইনমন্ত্রী। রিজবির অভিযোগ, ভয় দেখিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে। এবং যুদ্ধাপরাধী হিসেবে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বিচার করতে হবে, কলকাতার সাবেক এমপি আহমদ হাসান ইমরানের দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান সামরিক শিল্পে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে, কোনো দেশ এই ভূখণ্ডে আগ্রাসন চালানোর চিন্তাও করতে পারে না। আজ ইরানের দক্ষিণ পশ্চিমের চখর মাখাল ও বাখতিয়ারি প্রদেশের সাখরে কুর্দে এক জনসমাবেশে তিনি একথা বলেন। ইরানের বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক হুমকির পর তিনি এ প্রতিক্রিয়া জানালেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, সামরিক শিল্প ও সশস্ত্র বাহিনীর পাশাপাশি অর্থনীতি, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, শহীদদের রক্ত এবং জনগণ দেশকে শক্তি ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করছে। তিনি ফিলিস্তিনের নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইরানি জাতি ও গোটা মুসলিম উম্মাহ ফিলিস্তিনিদের জন্য শোকাহত। সেখানে ইসরায়েলি বর্বরতা ও নৃশংসতা এবং তাদের প্রতি পশ্চিমাদের সমর্থন গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। বিশ্বের সাধারণ মানুষ দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ঘৃণা জানাচ্ছে। গাজায় প্রতিরোধ সংগ্রামীদের হামলায় আরও 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর 202তম ব্যাটালিয়নের একটি কোম্পানির ডেপুটি কমান্ডার রয়েছে, তার নাম ক্যাপ্টেন শ্লোমো ব্যান নুন। এ নিয়ে গাজায় স্থল অভিযানে পর্যন্ত 51 জন ইসরায়েলি সেনা নিহত হল বলে ইসরায়েলেরই সেনাবাহিনী আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে ফিলিস্তিনের হামাস বলেছে, ইসরায়েল তাদের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। তাদের ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটেছে বলে হামাস দাবি করেছে। ইসরায়েলের সেনাবাহিনী আজ বলেছে, উত্তর গাজায় গত রাতভর সংঘর্ষে 202তম ব্যাটালিয়নের 22 বছর বয়সী ক্যাপ্টেন শ্লোমো বেন নুন প্রাণ হারিয়েছে। এছাড়া উত্তর গাজায় ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় আরও 2 ইসরায়েলি সেনা মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তাদের অবস্থা আশঙ্কাজনক, তবে হাসপাতালে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। এছাড়া গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত হবার খবর স্বীকার করেছে দখলদার বাহিনী। ওই নিহত 2 সেনার নাম হচ্ছে ক্যাপ্টেন আসাফ মাস্টার এবং ক্যাপ্টেন ক্যাফির ইস্তাক ফ্রাঙ্কো। এই 2 সেনা সাজোয়া কোরের 401তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিল। অন্যদিকে দক্ষিণ জেরুজালেম বা দক্ষিণ বাইতুল মুকদ্দাসে ফিলিস্তিনিদের হামলায় 6 ইহুদিবাদী ইসরায়েলি আহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল পত্রিকা জানিয়েছে। একজনের অবস্থা গুরুতর বলেও স্বীকার করা হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পাশবিক বোমা হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাদের স্থল অভিযানও চলছে। আর শিফা হাসপাতালে এখনও অবস্থান করছে দখলদার বাহিনী। হাসপাতালের ভেতরে ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে গেছে তারা। এর মধ্যে হাসপাতালের একটি ওয়াল ভেঙে ফেলা হয়েছে। ডাক্তার ও রোগীদের জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালটিতে ঢুকে অভিযান শুরু করে দখলদার বাহিনী। হাসপাতালটির ভেতরে রোগী, স্বাস্থ্যকর্মী এবং বেসামরিক নাগরিক মিলিয়ে কয়েক হাজার মানুষ আটকে পড়েছেন। কেউ বের হলেই তাদেরকে গুলি করা হচ্ছে। আর শিফা হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে বলে ইসরায়েল এতদিন যে দাবি করছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা কোনো কিছুর অস্তিত্ব পায়নি সেখানে। সেখানে অস্ত্র পাওয়া গেছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে হামাস। তারা বলেছে এটা ইসরায়েলের সাজানো নাটক। হামাস এর আগেও বলেছিল জাতিসংঘের নিরপেক্ষ প্রতিনিধি দল এসে এখানে তদন্ত চালিয়ে যেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদ ইসরায়েলের চালানো বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতি সমর্থন দিয়ে আমেরিকা এই যুদ্ধকে বাড়িয়ে তুলেছে। গতকাল জেনেভায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সভাপতি মির্জানা স্পোলজারিক ইগারের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদ ইসরায়েল যুদ্ধে যে বর্বরতা দেখিয়েছে তাতে হামাসকে আরও বেশি প্রতিরোধের ব্যাপারে দৃঢ় প্রত্যয় করে তুলেছে। যুদ্ধে যে সমস্ত মানুষ বন্দী হয়েছে তাদেরকে মুক্তির ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বাধা সৃষ্টি করছে ইসরায়েলি আগ্রাসন। হামাসের পক্ষ থেকে কয়েকজন বেসামরিক ব্যক্তির মুক্তির বিষয়টি উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন হামাস বারবার বন্দী বিনিময়ের ব্যাপারে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে, ফলে এখন পর্যন্ত বন্দী বিনিময় সম্ভব হয়নি। রেড ক্রস কমিটির সভাপতিকে আমির আবদুল্লাহিয়ান বলেন ফিলিস্তিনের সংগঠনগুলো যে লড়াই করছে তা মূলত মুক্তির লড়াই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তাতে মানবিক বিরতি দেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। ইসরায়েল এই বর্বর গণহত্যা শুরুর 40 দিন পর নীরবতা ভেঙে প্রস্তাবটি পাশ করল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মাল্টা এই মানবিক বিরতির প্রস্তাবটি তৈরি করে এবং 12টি দেশ পক্ষে ভোট দেয়। তবে আমেরিকা, ব্রিটেন এবং রাশিয়া প্রস্তাবের উপর ভোট দেওয়া থেকে বিরত থাকে। প্রস্তাবে মানবিক কারণে জরুরি ভিত্তিতে যুদ্ধে বিরতির ব্যাপারে আহ্বান জানানো হয়েছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক লোকজনের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য বেশি দিন সময় দেওয়ার কথা বলা হয়েছে। ইহুদিবাদ ইসরায়েল নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। কূটনীতিকরা বলছেন গতকালের এই প্রস্তাবে আমেরিকা যুদ্ধবিরতি শব্দটি ব্যবহারের বিরোধিতা করেছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন প্রস্তাবে যুদ্ধবিরতির বদলে মানবিক বিরতি থাকায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গাজায় মানবিক সাহায্য পাঠানোর কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তিনি জানান জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন এবং পাশ হওয়া এই প্রস্তাব বাস্তবায়ন করা যাবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া ইহুদিবাদ ইসরায়েলের বর্বরতার ব্যাপারে এই প্রস্তাবে নিন্দা না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। বাংলাদেশে নির্বাচনে জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য, কে অংশ নিল আর কে নিল না সেটি বড় ব্যাপার নয়। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন দেশটির আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
নির্বাচনে জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য, সেখানে কে অংশ নিল আর কে না নিল সেটি বড় ব্যাপার না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপি নির্বাচনে আসবে না এই অবস্থায় সরকারের অবস্থান জানতে চাইলে আনিসুল হক বলেন সংবিধান অনুযায়ী দেশ চলবে, সংবিধানের বাইরে কিছুই হবে না, কারণ জনগণ হচ্ছে মূল শক্তি। একটা বড় দল না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেয়, তবে কে সেখানে আসলো আর কে না আসলো, কোন রাজনৈতিক দল আসলো কোন রাজনৈতিক দল আসলো না সেটা সেখানে বড় ব্যাপার নয়।
গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনকালীন সময় যেই সরকার থাকে তারা পলিসি ডিসিশন নেয় না, যাতে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকে।
আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাতে কোনো সমস্যা নেই, অন্য দলগুলো ঠিকই ভোটে আসবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী।
নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করেছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এটি অনুষ্ঠিত হবে, জনগণের রায় নিয়ে নতুন সরকার গঠিত হবে। একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও বহু দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপির নেতারাও অংশগ্রহণ করবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরিণতির ভয় দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এমনও শোনা গেছে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনারদেরকে বলা হয়েছে, আপনারা যদি আমাদের কথা না শোনেন তাহলে আপনাদের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরিণতি ভোগ করতে হবে। আজ বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, সরকার মরিয়া হয়ে উঠেছে নিজের সিংহাসন ধরে রাখার জন্য, নিষ্পাপ কিশোর তরুণদেরকে ধরে নিয়ে নিরুদ্দেশ করা হচ্ছে। একাত্তরে এত রক্ত এত ত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্রের সন্তানদেরকেই তারা অদৃশ্য করে আনন্দ লাভ করছে। নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের স্বতন্ত্র সত্তা স্বাধীনতা বলতে কিছুই নেই, তারা আবার অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, সরকারের চাপে পড়ে তারা নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে। ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক এমপি ও বিশিষ্ট সাংবাদিক আহমদ হাসান ইমরান বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে, পাশাপাশি যুদ্ধাপরাধী হিসেবে ইসরায়েলি সেনাদের বিচার করতে হবে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক এমপি ও বিশিষ্ট সাংবাদিক আহমদ হাসান ইমরান ফিলিস্তিনে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধ অপরাধী হিসেবে ইসরায়েলি সেনাদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে ওই দাবি জানিয়েছেন। আহমদ হাসান একই সঙ্গে ফিলিস্তিনি ইস্যুতে আরব বিশ্ব বিশেষ করে সৌদি আরবের তীব্র সমালোচনা করে তাদেরকে জায়নবাদীদের সঙ্গে তুলনা করেছেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহীকে ইসরায়েলের থেকেও বেশি ইসরায়েল বলে মন্তব্য করেছেন। ইহুদিবাদী ইসরায়েল গাজা এবং ওয়েস্ট ব্যাংকে মুসলিম নির্মূল অভিযান চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করে বিশ্ববাসীকে ইসরায়েলি বর্বরতাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে সাবেক এমপি ও সাংবাদিক আহমদ হাসান ইমরান বলেন,
অবিলম্বে যুদ্ধ বিরতি নয়, যুদ্ধ বন্ধ করতে হবে, গাজার মানুষদের ত্রাণ পৌঁছাতে হবে, সেখানে নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে, গাজা এবং পশ্চিম তীরকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র করতে হবে, তাদের প্রাপ্য এটা আন্তর্জাতিক চুক্তিগুলো বলছে। কিন্তু দুঃখের বিষয়ে সৌদি আরব এবং আরও কয়েকটি দেশ, ইউএই, সংযুক্ত আমির শাহী, তারা ইসরায়েলের থেকেও বেশি ইসরায়েলি, জায়নবাদীদের থেকেও বেশি জায়নবাদী, তারা এটাকে সমর্থন করছে না।
তিনি বলেন, অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধ অপরাধী হিসেবে ইসরায়েলি সেনাদের বিচার করতে হবে, এটা অবশ্যই হওয়া উচিত। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইহুদিবাদী ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল ঘন বসতিপূর্ণ গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চক্রান্ত করছে। গতকাল তুরস্কের জাতীয় সংসদে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, গাজার নারী ও শিশুদের উপর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী এবং তারা গাজায় যুদ্ধ অপরাধ সংঘটিত করছে। এর পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তুরস্কের কর্মকর্তারা নিজেদেরকে নিপীড়িত ফিলিস্তিনি জাতির সমর্থক হিসেবে দেখানোর চেষ্টা করলেও বাস্তবতা হচ্ছে দখলদার ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহযোগিতা বজায় রেখে চলেছে আঙ্কারা। এ প্রসঙ্গে তুরস্কের অর্থনৈতিক ভাষ্যকার কিছু তথ্য প্রকাশ করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলি অপরাজকের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিলেও এখন প্রতিদিনই ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্কের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তুর্কি নেতারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে নিপীড়িত ফিলিস্তিনি জাতির সমর্থক হিসেবে দেখানোর চেষ্টা করে আসছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ইসরায়েলে মৌলিক পণ্য রপ্তানির মাধ্যমে তুরস্ক সরকার যতটা সম্ভব এই দখলদার সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এ প্রসঙ্গে তুরস্কের বিখ্যাত অর্থনৈতিক ভাষ্যকার ইব্রাহিম কাহভেচি স্পষ্ট পরিসংখ্যান তুলে ধরে তুরস্ক থেকে ইসরায়েলে পণ্য রপ্তানির বিস্তারিত বিবরণ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলে তুরস্কের পণ্য রপ্তানি থেকে বোঝা যায় আঙ্কারার কর্মকর্তারা কেবল দেশের অভ্যন্তরে জনগণের সমর্থন লাভের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, কিন্তু পর্দার আড়ালে আসল বাস্তবতা হচ্ছে ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য তো থামেনি, বরং আগের চেয়ে আরও বেড়েছে। তুরস্কের এই খ্যাতনামা অর্থনৈতিক ভাষ্যকার রেস্তোরাঁর খাদ্য তালিকা থেকে কোকাকোলা ও নেসক্যাফের মতো অতি নিম্ন মূল্যের ইসরায়েলি পণ্যগুলো অপসারণের একই সাথে ইসরায়েলের কাছে $600 কোটি মূল্যের স্টিলের মতো কৌশলগত পণ্য রপ্তানিকে তুরস্ক সরকারের ভণ্ডামি হিসেবে অভিহিত করেছেন। এদিকে তুর্কি পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান TIM এর প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সরকার জার্মানির সমপরিমাণে পণ্য ইসরায়েলে রপ্তানি করে থাকে এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই তুরস্কের অবস্থান। অন্য কথায়, ইসরায়েলের মৌলিক চাহিদা পূরণে তুরস্ক ও জার্মানি যৌথভাবে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। TIM এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্ক 2022 সালে ইসরায়েলে $119.20 কোটি লোহা ও ইস্পাত রপ্তানি করেছে। এছাড়া $56.30 কোটি মূল্যের তুর্কি গাড়ি ইসরায়েলে রপ্তানি করা হয়েছে। $51.20 কোটি মূল্যের প্লাস্টিকজাত সামগ্রী রপ্তানি করে তুরস্ক তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে তুরস্কের ইস্পাত রপ্তানি দ্বিপাক্ষিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং তুরস্ক প্রতি বছর ইসরায়েলে কমপক্ষে $600 কোটি মূল্যের ইস্পাত রপ্তানি করে। ইস্পাত ছাড়াও তেল ও গ্যাস প্রকৌশল শিল্পে তুরস্ক ইসরায়েলকে সবচেয়ে বেশি সহায়তা করে থাকে। তুরস্কের রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, গাজা যুদ্ধে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ এবং হাসপাতালে হামলার ঘটনায় তুরস্ক সরকারের উচিত ছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এমন পরিস্থিতিতে এরদোগান সরকারের কর্মকর্তারা জনসমাবেশে এবং আন্তর্জাতিক ফোরামে কেন ইসরায়েলের নিন্দা করছেন, আবার একই সাথে ইসরায়েলের সাথে সব রকম অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছেন, তা স্পষ্ট নয়।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আগামী বছরের 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানিয়ে তফসিল ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে আওয়ামী লীগ। অন্যদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে বিএনপি ও তার মিত্ররা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন বুধবার সন্ধ্যা 7টায়। 7 জানুয়ারি 2024 নির্বাচনের তারিখ জানিয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরপরই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এরপরে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, মত পরিবর্তন করে ভোটে এলে স্বাগত জানানো হবে তাদের। এ সময় সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
আপনাদের জন্য ইলেকশনের দরজা এখনো বন্ধ, আমরা স্বাগত জানাব। ইভেন বিএনপিও যদি তাদের মত পরিবর্তন করে নির্বাচনে আসে, ওয়েলকাম।
এদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে বিএনপি ও তার মিত্ররা। বুধবার তফসিলের প্রতিবাদে ও অবরোধের পঞ্চম ধাপের দ্বিতীয় দিনে মিছিল করেছে বিএনপি ও তাদের সমমানা দলগুলো। নির্বাচনমুখী দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ের খুব আলোচিত নাম বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কিন্তু হঠাৎ করেই আজ বৃহস্পতিবার এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে দেশটির নীতি নির্ধারণী মহল ওয়াশিংটন প্রশাসন। এজন্য জরুরি ভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্রে রওনা হয়ে গেছেন তিনি। জানিও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। তফসিল ঘোষণা পরবর্তী সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেছেন, তফসিল ঘোষণার পরে ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ এর মধ্যে কোনো গণতান্ত্রিক আচরণের প্রকাশ হয়নি দলটির।
এটা হচ্ছে তাদের বিএনপি সহ বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে একতরফা একটা সাজানো আরেকটা জাতীয় নির্বাচনের একটা অগ্রিম বিজয় বলে সম্ভবত সরকারি দল এবং তাদের নেতাকর্মী সমর্থকরা বিবেচনা করছেন।
রাজনীতির একচ্ছত্রতা দেশের সামগ্রিক পরিস্থিতিকে ক্ষতি করবে বলে মনে করেন সাইফুল হক। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লোভে পাপ, পাপে মৃত্যু এবং অতি লোভে তাঁতি নষ্ট এই প্রবাদ দুটি শুনেছ। এই প্রবাদ দুটির মধ্যে লোভের ফল ও এর পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। তারপরও অনেক মানুষ লোভ লালসার কাছে নিজেকে বন্দী করে ফেলে। একজন লোভী ব্যক্তি সমাজের জন্য দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আর এ কারণেই রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লোভ থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্বপুরুষদের অনেকেই লোভের কারণে ধ্বংস হয়েছে।
একই বিষয়ে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহি সাল্লাম বলেছেন, লোভ পরিহার করো, কেননা লোভী ব্যক্তি অপমানের হাতে বন্দী, তারে বন্দী দশা কখনো শেষ হবে না। তিনি আরো বলেন, লোভ আত্মাকে অপবিত্র করে, ধর্মকে দুর্নীতিগ্রস্ত করে এবং যৌবনকে ধ্বংস করে।
অন্যদিকে ইমাম বাকির আলাইহিসসালাম লোভী ব্যক্তির সম্পর্কে বলেছেন, দুনিয়ার লোভী লোকের উদাহরণ রেশম গুটির মতো, সে যতই তার চারিদিকে রেশম সুতা জড়াতে থাকে ততই নিজে বন্দী হয়ে পড়ে এবং এভাবেই তার মৃত্যু ঘটে।
বন্ধুরা, লোভের পরিণতি সম্পর্কে কয়েকটি মূল্যবান বাণী শুনলে আজকের আসরে আমরা এ সম্পর্কে দুটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্প শোনা যাক।
বন্ধুরা, আজকের প্রথম গল্পটি হযরত ঈসা আলাইহিসসালামের জামানার। একদিন তিন বন্ধু একসাথে দূরে কোথাও হেঁটে যাচ্ছিল। এরা বেশ দুষ্ট প্রকৃতির ছিল। হাঁটতে হাঁটতে তারা এক স্থানে এসে থমকে দাঁড়াল। রাস্তার উপর পিণ্ডের মতো একটা বস্তুর উপর তাদের চোখ পড়ল। সূর্যের আলো পড়ে পিণ্ডটি চিক চিক করছিল।
পিণ্ডটি দেখে তিনজনই বেশ কৌতূহলী হয়ে উঠল। তারা পিণ্ডটির কাছে আসতেই বিস্মিত হল, এ যে স্বর্ণপিণ্ড, তাই তাদের খুশি আর কে দেখে। একেবারে চকচকে সোনার পিণ্ড হাতে পেয়ে তিন বন্ধু নেচে উঠল।
বন্ধু তিনজন ছিল অতিশয় লোভী, তাই স্বর্ণপিণ্ড পাবার পর তিনজনই মনে মনে দুরভিসন্ধি আটতে লাগল। এরা সবাই স্বর্ণপিণ্ডটি একাই আত্মসাৎ করার ফন্দি আটছিল, তবে কেউ কারোর কাছে তার এ গোপন ইচ্ছা প্রকাশ করল না। বন্ধু তিনজন সামনে পথ চলতে লাগলো। অনেক দূর পথ চলতে চলতে একসময় তারা ক্লান্ত হয়ে পড়ল। ইতোমধ্যে তাদের প্রচণ্ড খিদেও পেল।
এদের একজন তো বলেই বসল, ভাই আর হাঁটতে পারছি না, খিদেই পেট চোঁ চোঁ করছে, একটু থামো ভাই, পেটে কিছু দানা পানি দিয়ে নেই।
এরপর দুই বন্ধু আরেকজনকে বলল, ঠিকই বলেছ ভাই, খিদের চোটে আমাদেরও পেট জ্বলে যাচ্ছে। ঠিক আছে, তুমি এখানে বসো, সোনার পিণ্ডটা তোমার কাছে যত্ন করে রাখো, আমরা দুজন বরং খাবার খুঁজে দেখি, আশা করি ধারে কাছে কোথাও হয়তো খাবার পেয়ে যাব।
একথা বলেই দুই বন্ধু বেরিয়ে পড়ল। অনেক দূর পথ হাঁটল তারা। হাঁটতে হাঁটতে খানিক দূরে গিয়ে এক বাজারের সন্ধান পেল তারা। ওরা সেখানে খাবার কিনছিল আর নিজেরা স্বর্ণপিণ্ড পাবার জন্যে ফন্দি আঁটছিল।
একজন বলল, চল আমরা খাবারে বিষ মিশিয়ে নেই, ফিরে গিয়ে বন্ধুটিকে বলবো আমরা খাবার খেয়ে এসেছি, তুমি এ খাবার খেয়ে নাও বন্ধু, বিষ মেশানো খাওয়ার সাথে সাথে মারা যাবে, তারপর আমরা দামি সোনার পিণ্ডটি দুজনে সমান সমান ভাগ করে নেব।
যেই ফন্দি সেই কাজ, বিষ মেশানো খাবার নিয়ে এরা বন্ধুর নিকট ফিরে এলো। এদিকে তৃতীয় বন্ধুও এতক্ষণ বসে বসে ঠিক একই কথাই ভাবছিল, কিভাবে সোনার পিণ্ডটি হাত করা যায়, এটা নিয়ে সেও নানা বুদ্ধি আটছিল। বন্ধুরা ফিরে আসেন ফাঁকে সে ফন্দি ঠিক করে ফেলল। সে তার বন্ধু দুজনকেই মেরে ফেলার কৌশল ঠিক করল।
ততক্ষণে বন্ধুরা খাবার নিয়ে ফিরে এলো। এসেই তারা বলল, আরে বন্ধু, খুব যে দেরি হয়ে গেল, খিদেই খুব কষ্ট হচ্ছে, তাই না? গরম গরম খাবার এনেছি, এই নাও হালুয়া রুটি, নাও নাও পেট ভরে তা খেয়ে নাও।
বন্ধুদের কথা শেষ না হতেই তৃতীয় বন্ধুটি পকেট থেকে একটি বিষাক্ত চাকু বের করল। কিছু একটা বোঝার আগেই সে চাকুটি একে একে বন্ধুদের পেটে বসিয়ে দিল। বিষাক্ত চাকুর আঘাতে সে বন্ধুদের কাবু করে ফেলল। দুজনই ঝটপট মাটিতে পড়ে ছটফট করতে লাগল। দেখতে দেখতে ক্ষণিকের মধ্যেই মারা গেল দুই বন্ধু।
এবার তৃতীয় বন্ধুটি অট্ট হাসিতে ফেটে উঠল। আহা, কি খাঁটি সোনা রে! বলতে বলতে সে সোনার পিণ্ডে চুমু খেতে লাগল। এদিকে খিদের জ্বালায় ওর পেটও যে জ্বলছিল। বন্ধুরা খাবার এনেছে, তাই বন্ধুদের আনা হালুয়া রুটি সে গপা গপ খেয়ে ফেলল।
রুটি খেতে দেরি, কিন্তু খাবারের বিষের কামড় তার দেহে আক্রমণ করতে একদম দেরি হল না। নিমেষেই তার সারা শরীর বিষের আক্রমণে নীল হয়ে গেল। দেখতে দেখতে তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সেও মারা গেল। তৃতীয় বন্ধুর নিথর দেহ পড়ে রইল মৃত বন্ধুদের পাশে, আর স্বর্ণপিণ্ডটিও মৃতদেহের পাশেই পড়ে রইল।
সেই পথ দিয়েই কোথাও হেঁটে যাচ্ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। তিনটে লাশ ও স্বর্ণের পিণ্ড তাঁর চোখে পড়ল। হজরত ঈসা আলাইহিসসালাম ঘটনা দেখে অবাক হলেন। লোকগুলোর কাণ্ড দেখে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। এবার তিনি তার সঙ্গীদের বললেন, দেখলে তোমরা লোভের করুণ পরিণতি? তিনটে লোভী লোক মরে পড়ে আছে। খুব দুঃখ হচ্ছে এদের লোভ দেখে, অথচ স্বর্ণখণ্ড এদের কারো ভাগ্যেই জুটল না। কি হতভাগাই না এরা!
বন্ধুরা, লোভের পরিণতি সম্পর্কে দ্বিতীয় গল্পটি এবার শোনাব। বহু আগে এক গ্রামে তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে বাস করত এক গরিব কৃষক। সে যেমনই ছিল অলস, তেমনি লোভী। সে ধীরে ধীরে জমি চাষ করে সবার শেষে বীজ বুনত আর ফসল লাগাত। ধানের চারা রোপণের সময় অনেক কাছাকাছি এবং প্রতি গোছে বেশি বেশি চারা রোপণ করে ভাবত অন্যদের ক্ষেতের তুলনায় তার জমিতে বেশি ফসল ফলবে আর তার পরিবারে অভাব চলে যাবে।
কিন্তু ফসল লাগানোর পর সে কখনো আগাছা পরিষ্কার করত না। অলস কৃষক প্রতি বছর শেষে ফসল লাগানোর কারণে ঝড় বন্যায় তার ফসল মাঝে মাঝে নষ্ট হয়ে যেত, আর প্রতি গোছে বেশি চারা রোপণ করার কারণে খাদ্যের অভাবে অপুষ্টতে ফসল ঝরে যেত। এজন্য বছরের পর বছর গেলেও তার অবস্থার পরিবর্তন হতো না। কৃষকের স্ত্রী সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার পরিবারের অবস্থা পরিবর্তনের সাহায্য চাইত।
একদিন স্ত্রী স্বপ্নে দেখল গুপ্তধন তাকে এসে বলছে, তো স্বামীকে কাল সমস্ত জমি চাষ করে আসতে বলবি, শেষ মাটিটাই কোপ দিলে স্বর্ণমোহর পাবে, তোর পরিবারে আর কোনো অভাব থাকবে না। তবে তোর স্বামীকে আগে হতে বলতে পারবি না যে সে আজ গুপ্তধন পেতে যাচ্ছে।
ঘুম ভেঙে গেলে কৃষকের স্ত্রী তাকে বুঝিয়ে অনেক অনুরোধ করে বলল, তুমি আজ সম্পূর্ণ জমি চাষ করে ফেলবে। কৃষক রাজি হল, কিন্তু কাজ করতে করতে যখন কাজ শেষের দিকে, তখন কষ্টে তার স্ত্রীকে অনেক গালিগালাজ করতে করতে কাজ শেষ না করেই বাড়ি ফিরে এলো।
স্ত্রী সব কিছু জেনে খুব দুঃখ পেল। এই ঘটনার বহুদিন পর স্ত্রী আবার স্বপ্নে দেখল যে গুপ্তধন তাকে বলছে, তোর মতো একজন ভালো মানুষ এমন অলস কৃষকের ঘরে থাকে, এতে আমার কষ্ট হয়। তুই তো স্বামীকে বলিস আজ মাঠে কাজ করতে গেলে সে গুপ্তধন পাবে, কিন্তু সে যেন 10টির বেশি মোহর না আনে, এভাবে প্রতিদিন কাজে যাবে আর 10টি করে মোহর আনবে। তবে সাবধান, 10টির বেশি মোহর আনলে কিন্তু ভালো হবে না।
স্বপ্নের মতো সবকিছুই হলো, কিন্তু যখন কৃষক মোহরের খনি দেখল, ইচ্ছা মতো লুঙ্গি গেঞ্জির মধ্যে যতগুলো সম্ভব সব নিতে নিতে বলল, আমার বউ একজন বোকা, কোনো মানুষকে যদি সৃষ্টিকর্তা এমনিভাবে মোহর উজাড় করে দেয় আর মানুষ সেগুলো ফেলে যায়, তার মতো হতবাগা নির্বোধ আর অলস কেউ নাই।
এইসব কথা বলতে বলতে সে ইচ্ছে মতো মোহর আনলো, আর বাড়িতে ঢুকতেই সবাইকে ডেকে বলল, এই দেখো দেখো কি এনেছি, আমাদের দুঃখের দিন শেষ।
এই বলে সবার সামনে ঘরের মেঝেতে মোহর ঢালতেই সব ছাই হয়ে গেল। তখন কৃষক হাই হাই করে মাথা চাপড়ে কাঁপতে লাগলো। এ সময় তার স্ত্রী তাকে বলল, তোমার লোভের কারণে আমাদের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না।
তারপর থেকে কৃষক মোহরের লোভে নিয়মিত জমি খুঁড়তে যেত। এভাবে জমির মাটি একেবারে ঝুরঝুরা হয়ে গেল। এর মধ্যে আবার ফসল লাগানোর সময় এলে কৃষক ফসল লাগালো, কিন্তু সে মোহরের মায়া একদম ভুলতে না পেরে ফসলের জমিতে নিয়মিত হাতড়ে যেত। এভাবে কৃষকের অজান্তে আগাছাগুলো পরিষ্কার হয় এবং সে বছর খুব ভালো ফসল হয়। এখন কৃষক সপরিবারে সারা বছর জমানো ধানের খাবার খেতে পারে।
বন্ধুরা, এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, অলসতা ত্যাগ করে পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যায়, আর লোভ মানুষের ভাগ্যকে অনেক দূরে ঠেলে দেয়।
বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি উপদেশমূলক গান। গানের কথা লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, সুর করেছেন মশিউর রহমান, আর গেয়েছে ঢাকার অনুপম সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পী সিয়াম নাইম, মাইসুন নাহিয়ান ওলি, সাফুয়ানা মাইমুনা, আফরিনা রাইসা, তসনিম ও ফাইজা।
যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।
ঢাকার এক ঝাঁক ছোট্ট বন্ধুর কণ্ঠে গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
তো কথা হবে আবারও আগামী সপ্তাহে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবে না কিন্তু।
রংধনু আসর শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 16 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসলে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, আর বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। তো প্রথমে বাংলাদেশের শিরোনাম। তেফসিলের পরদিন আওয়ামী লীগ কার্যালয়ে ভোজ, বিএনপি কার্যালয়ে তালা, প্রথম আলো। দু-একটি অন্য একটি খবরে লেখা হয়েছে, সরকারের পদত্যাগ ও তফসিলের প্রতিবাদে রবি ও সোমবার বিএনপির হরতাল, নির্বাচনের তফসিল এরপর কি, মানব জমিনের শিরোনাম। ইত্তেফাক লিখেছে, হঠাৎ ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস, নির্বাচন 7 জানুয়ারি, 23 স্থানে নাশকতার আশঙ্কা শীর্ষ শিরোনাম যুগান্তরের। সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না বললেন তথ্যমন্ত্রী, ডেইলি স্টার বাংলা, কলকাতা শিরোনাম। ভারতে কমছে চীনা পণ্যের বিক্রি, আনন্দবাজার পত্রিকা। মোদীর চোখে জল, ঠিক যেন তেরে নাম এর সলমান খান, কটাক্ষ প্রিয়াঙ্কার, সংবাদ প্রতিদিন। তামিলনাড়ুতে রাজ্যপাল, আইনসভা টানা পড়েন গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কমিশন তার অর্পিত ক্ষমতা বলে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে, একথা বলেছেন কাদের? দৈনিক মানব জমিনের শিরোনাম এটি। তো এ শিরোনাম সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যটি আসলে বেশ চমৎকার, সুন্দর এবং স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের ইঙ্গিত করে, কিন্তু বাস্তবতা কতটা সেদিকে ইঙ্গিত করে সেটি আসলে মূল আলোচ্য বিষয় হওয়া উচিত বলে আমি মনে করছি। ধরুন, নির্বাচন কমিশন তার ক্ষমতা বলে এই তফসিল ঘোষণা করেছে, আমরা ধরে নিলাম। নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া হয়েছে, এই ক্ষমতা কি অর্পণ করেছে? দেশের সংবিধান। কিন্তু মুশকিলটা হয়েছে অন্য জায়গায়, আমাদের দেশে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান হলেও তারা সরকারের চিন্তা ভাবনা ছাড়া, সরকারের সিদ্ধান্ত ছাড়া কাজ কতটুকু করতে পারে, সে কথা কিন্তু আমাদের বারবার ঘুরে ফিরে আলোচনা আসছে। খুব সম্প্রতি আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নেই এখন, তারপরে কিন্তু তিনি আবার এই তফসিল ঘোষণা করলেন, এর মানে কি দাঁড়ালো? এবং আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন যদি স্বাধীন এবং তাদের ক্ষমতা বলে সমস্ত কাজ সম্পন্ন করার এখতিয়ার রাখত, বা তাহলে নিশ্চয়ই বিএনপি সহ বিরোধী দলগুলোকে নিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানের চেষ্টা করত। বাংলাদেশের রাজনৈতিক সংকট রয়েছে, এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই সংকট নিরসন না করে যদি নির্বাচন আয়োজন করা হয়, তাহলে সেই নির্বাচন কতটুকু কার্যকর হবে, কতটুকু নিরপেক্ষ হবে, কতটা নির্দলীয়ভাবে করা হয়, এ নিয়ে নানান প্রশ্ন আছে, প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক।
জনাব শেজুল ইসলাম, ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন এরদোগান, তার এই বক্তব্যের গুরুত্ব কি?
আমি আপাত দৃষ্টিতে এই ঘোষণাকে সাধুবাদ জানাই, স্বাগতম জানাই, এবং প্রেসিডেন্ট এরদোগান যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট, এর একটা প্রভাব তো আছেই, এই কথাগুলো অস্বীকার করা যাবে না, আমি তাকে ধন্যবাদ জানাই। যদিও ইসরায়েলের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কগুলো মেনটেন করে আসার ব্যাপারে প্রেসিডেন্ট এরদোগান অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। তারপরেও এই মুহূর্তে গাজায় যে গণহত্যা চলছে, গাজা উপত্যকায় যে মানবতা বিরোধী অপরাধ চলছে, তার বিরুদ্ধে এই মুহূর্তে এই রকম একটা বক্তব্য খুবই দরকার ছিল, খুবই গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ, সেই প্রয়োজনীয় বক্তব্য এরদোগান দিয়েছেন। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা মানে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে হামাসকে যেখানে সন্ত্রাসী বলা হতো তার বিপরীত অবস্থানে চলে যাওয়া। এবং এরদোগান সাহেব একথা বলেছেন পাশাপাশি যে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, তারা লড়াই করছে স্বাধীনতার জন্য, ফলে স্বাধীনতাকামী কেউ সন্ত্রাসী হতে পারে না। খুবই চমৎকার বক্তব্য।
তো জনাব শেজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মোদীর চোখে জল, ঠিক যেন তেরে নামের সলমান খান, কটাক্ষ প্রিয়াঙ্কার। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, মোদীকে ভাইজানের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তেরে নাম ছবিতে সলমানকে যেরকম চরিত্রে দেখা গিয়েছিল, তারই সঙ্গে প্রধানমন্ত্রীর কর্ণাটকের সভার প্রসঙ্গ মিলিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সোনিয়া কন্যা। গতকাল মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা, সেখানেই তিনি বলেন উনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি সবসময় নিজের ব্যক্তিগত ব্যথা নিয়েই দুঃখ প্রকাশ করতে থাকেন। কি কি কুকথা শুনতে হয়েছে তার লম্বা তালিকা নিয়ে উনি সেদিন কর্ণাটকে গিয়েছিলেন, দেখে মনে হলো উনি কেঁদেই যাচ্ছেন। সলমান খানের তেরে নাম সিনেমাটা দেখেছেন? ওই ছবিতে সলমান শুরু থেকে শেষ অবধি কেঁদেছিল। এরপরই নরেন্দ্র মোদীর বায়োপিকের কথা উল্লেখ করেন, তবে শুধু তাই নয়, সেই ছবির নাম কি হবে সেটাও ঠিক করে দেন প্রিয়াঙ্কা। তার মন্তব্য, এবার প্রধানমন্ত্রী মোদীকে নিয়েও একটা সিনেমা বানানো হোক যার নাম হবে মেরে নাম। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ওই সভায় বিজেপির অন্যান্য নেতাদেরও কটাক্ষ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন ভারতীয় জনতা পার্টির সব নেতারাই কিছুটা অদ্ভুত। তামিলনাড়ুতে রাজ্যপাল আইনসভা টানা পড়েন, গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল আটকে রাখছেন, এ নিয়ে টানা পড়েন তামিলনাড়ুতে। এই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল আর এন রবির সম্মতি না পাওয়ায় এবং দশটি বিল ফিরিয়ে দেওয়ার কয়েকদিন পর তামিলনাড়ুর বিধানসভার একটি বিশেষ অধিবেশন হতে চলেছে আগামী শনিবার। এ ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারের দায়ের করা একটি পিটিশনের শুনানি করছে যে রাজ্যপাল আর এন রবি বিলগুলিতে সম্মতি দিতে বিলম্ব দেখিয়েছেন। গণশক্তি পত্রিকার খবর, নয়া ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরির পথেই হাঁটছে মোদী সরকার, এ দাবি করেছেন প্রভাত পট্টনায়ক। দেশের বর্তমান শাসক দল যে ফ্যাসিবাদী নীতি নিয়ে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। ১৯৩০ সালের ফ্যাসিবাদের যতগুলো লক্ষণ ছিল তা সবগুলোই বর্তমান শাসকের মধ্যে দেখা যাচ্ছে। হয়তো এখনও ফ্যাসিবাদী রাষ্ট্র হয়নি, কিন্তু ওই পথেই যাচ্ছি আমরা। ট্রেড ইউনিয়ন অধিকার, সংসদীয় গণতন্ত্রের অধিকার সবকিছু ধ্বংস করাই ফ্যাসিবাদের প্রধান কাজ, মোদী সরকার সে লক্ষ্যেই এগোচ্ছে। নয়া ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরির পথেই হাঁটছে মোদী সরকার। গতকাল শিলিগুড়ি তথ্য কেন্দ্রে এক আলোচনায় একথা বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক প্রভাত পট্টনায়ক। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরান সামরিক শিল্পে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে, কেউ এখানে আগ্রাসন চালানোর চিন্তাও করতে পারে না, বলেছেন প্রেসিডেন্ট রাইসি। গাজা উপত্যকায় আরও 3 ইসরায়েলি সেনা নিহত, জেরুজালেমে 6 ইহুদিবাদী আহত, অব্যাহত রয়েছে দখলদারদের বর্বর হামলা। নির্বাচনে জনগণ ভোট দিলে সেটাই গ্রহণযোগ্য, বলেছেন বাংলাদেশের আইনমন্ত্রী রিজভীর। অভিযোগ, ভয় দেখিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে এবং যুদ্ধাপরাধী হিসেবে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বিচার করতে হবে, কলকাতার সাবেক এমপি আহমদ হাসান ইমরানের দাবি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։